বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 12 জুলাই, 28 আষাঢ় এবং ফার্সি 21 তীর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরান বিরোধী সম্মেলনে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর অংশগ্রহণে তেহরানের কঠোর প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে বিধি নিষেধ আরও কঠোর করার পরামর্শ সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। জাতীয় নিরাপত্তার বিষয়ে আপোষ করবে না বলে জানাল ইরান। তেহরানে নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব। বাংলাদেশের রাজধানীতে 19টি পশুর হাট বসানোর সিদ্ধান্ত। আসন্ন ঈদ উল আজহা উদযাপন উপলক্ষে চলমান লকডাউন শিথিল করার ঘোষণা। ভারতে করোনা মহামারীর তৃতীয় ঢেউ অনিবার্য বলে জানাল চিকিৎসকদের সংগঠন। স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শিথিলতার সমালোচনা। এবং আফগানিস্তানে চলমান সংঘর্ষে 271 তালেবানকে হত্যার দাবি সরকারের। তালেবানকে সমর্থন বন্ধ করতে ইসলামাবাদের প্রতি কাবুলের আহ্বান। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনো অধিকার ইউরোপের নেই, একথা বলেছেন ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশনের উপপ্রধান ইব্রাহিম আজিজি। ইউরোপীয় পার্লামেন্টে ইরান বিরোধী প্রস্তাব পাশের নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, মানবাধিকারসহ নানা ইস্যুতে সবসময় ইউরোপীয়দের দ্বিমুখী আচরণ স্পষ্ট ছিল। তারা একদিকে মানবাধিকারের স্লোগান দেয়, আবার অন্যদিকে ইউরোপীয় দেশগুলোতে মানবাধিকার লঙ্ঘন করে। ইব্রাহিম আজিজি বলেন, ইউরোপ প্রতিশ্রুতি লঙ্ঘনকারী। তারা পরমাণু সমঝোতা ইস্যুতে ইরানকে নানা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাদের কথা ও কাজে কখনোই মিল পাওয়া যায়নি। ইরানের সংসদীয় কমিশনের এই কর্মকর্তা আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান জাতীয় স্বার্থে কাজ করে, দেশের নিরাপত্তার বিষয়ে কখনো আপোষ করে না। তেহরানে নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের ইসলামী শাসন ব্যবস্থা বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিনে খালক বা এমকেও গোষ্ঠীর বৈঠকে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জেনেজ জেনসার অংশগ্রহণ করার প্রতিবাদে ওই রাষ্ট্রদূতকে তলব করা হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমধ্যসাগর ও পূর্ব ইউরোপ বিষয়ক মহাপরিচালকের দপ্তরে তলব করে স্লোভেনিয়ার রাষ্ট্রদূত ক্রিস্টিনা রেডির কাছে একটি প্রতিবাদ লিপি হস্তান্তর করে তেহরানের
তীব্র প্রতিবাদের কথা জানিয়ে দেওয়া হয়। প্রতিবাদ লিপিতে এমকেওর সম্মেলনে ইরানের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে সেগুলোকে ভিত্তিহীন হিসেবে প্রত্যাখ্যান করা হয়। রেডিকে জানিয়ে দেওয়া হয় যে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী এমন একটি সন্ত্রাসী গোষ্ঠীর বৈঠকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেছেন যে গোষ্ঠীকে ইরানের জনগণ ঘৃণা করে। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনতে পাবেন বিশ্ব সংবাদের পর দৃষ্টিপাত অনুষ্ঠানে। রাশিয়া বলেছে ইরান শতকরা ২০ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ধাতব দণ্ড বা সিলিকন প্লেট তৈরির যে উদ্যোগ নিয়েছে তা আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের অনিবার্য পরিণতি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের চলমান পরমাণু সংলাপে রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানভ এই মন্তব্য করেছেন। তিনি বলেছেন পরমাণু অস্ত্রধর দেশগুলোর বাইরে ইরান হচ্ছে প্রথম দেশ যে কিনা শতকরা ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ করছে আর এখন ২০ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ধাতব দণ্ড তৈরির কাজে হাত দিয়েছে। এই পরিস্থিতি মার্কিন কর্মকর্তাদের জন্য সন্তোষজনক বলে আমার মনে হয় না। অবশ্য মেনে নিতে হবে এটি আমেরিকারই একটি আচরণের অনিবার্য পরিণতি। সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি আজ পর্যন্ত বহাল রয়েছে। উলিয়ানভ আরও বলেন মার্কিন সরকার সাবেক ট্রাম্প প্রশাসনের এই ব্যর্থ নীতি থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছে কিন্তু তাকে এই কাজ করতে হবে পরমাণু সমঝোতার অবকাঠামোর আওতায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে ২৫ এবং সৌদি আরবে ৩১ মিটার ব্যান্ডে। বাংলাদেশে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ১৯টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে নগরীর বিভিন্ন এলাকায় হাট বসানো হলেও অনলাইন হাটকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশে চলমান কঠোর লকডাউন সত্ত্বেও যখন মহামারী করোনার বিস্ফোরণ ঠেকানো যাচ্ছে না তখন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার খোদ রাজধানীতেই ১৯টি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১০টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ৯টি হাট বসানো হবে। ঢাকার দুই সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ জানিয়েছে আগামী ১৭ থেকে ২১ জুলাই ঈদের দিন পর্যন্ত নগরীর ১৯টি অস্থায়ী হাটে পশু বিক্রি করা যাবে। এর বাইরে উত্তর সিটি কর্পোরেশন এলাকায় গাবতলীর স্থায়ী পশুর হাট এবং দক্ষিণ সিটি এলাকার সারুলিয়ার স্থায়ী পশুর হাটেও কুরবানির পশু কেনাবেচা চলবে। এদিকে আজ সোমবার দুপুরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে করোনা সংক্রমণ রোধে সরকার সারা দেশে কুরবানির পশু ক্রয় বিক্রয়ে অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। বিক্রেতা ও ক্রেতা সাধারণকে কুরবানির পশু অনলাইনে ক্রয় বিক্রয়ের অনুরোধ করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় হাট বসানো হলেও অনলাইন হাটকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। করোনা পরিস্থিতি বিবেচনায় গত বছর ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম শহরে কুরবানির পশুর হাট না বসানোর সুপারিশ করেছিল করোনা নিয়ন্ত্রণে গঠিত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। এবছর এখন পর্যন্ত কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে এই কমিটি কোনো সুপারিশ দেয়নি। তবে করোনাভাইরাস সংক্রমণ রোধে কোরবানির পশুর হাটে শারীরিক উপস্থিতিতে না গিয়ে অনলাইনে কেনাকাটার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউন আসন্ন ঈদুল আজহা উদযাপন উপলক্ষে শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় খুলে দেওয়া হবে দোকানপাট, শপিং মল। তবে সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বেসরকারি অফিস। আজ বিকেলে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে আগামী বৃহস্পতিবার থেকে ২৩ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করবে। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২২০ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে সর্বোচ্চ ১৩৭৬৮ জনের। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ভারতে বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী প্রাচী বলেছেন, যাদের দুটির বেশি সন্তান তাদের জন্য সরকারি সুবিধা বন্ধ হোক, তাদের ভোট দেওয়ার অধিকারও কেড়ে নেওয়া উচিত। সাধ্বী প্রাচী রাজস্থানের দৌসা জেলায় ওই মন্তব্য করেছেন। সাধ্বী প্রাচীর দাবি, গোটা ভারতের মানুষের ডিএনএ একই রকম, কিন্তু যারা গরুর গোশত খান তাদেরটা আলাদা। দেশে সব সম্প্রদায়ের জন্য দুই সন্তান আইন চালু করার দাবি তুলে সাধ্বী প্রাচী বলেন, এমন যেন না হয় একদিকে দেশে দুই সন্তান আইন চালু হচ্ছে, অন্যদিকে পাঁচ স্ত্রী আর তাদের দুটি করে বাচ্চার লাইন লেগে যাচ্ছে। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীর তৃতীয় ঢেউ অনিবার্য বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। সংগঠনটি দেশের মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শিথিলতার তীব্র সমালোচনা করেছে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস অতিমারীর তৃতীয় ঢেউ কেউ আটকাতে পারবে না, তা অনিবার্য বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ। আজ সোমবার একটি প্রেস বিবৃতিতে আইএমএ জানিয়েছে, গোটা বিশ্বের পরিস্থিতি এবং অতিমারীর ইতিহাস থেকে দেখা যাবে কোভিডের তৃতীয় ঢেউ অনিবার্য, তা কেউ আটকাতে পারবে না। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গা থেকে এমন বহু ছবি উঠে এসেছে যেখানে দেখা যাচ্ছে কোভিড বিধি না মেনেই রাস্তাঘাটে বেরিয়ে পড়ছেন সাধারণ মানুষ, সে ব্যাপারে কোনো রকম সরকারি পদক্ষেপ চোখে পড়ছে না। আইএমএর পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, ঘুরতে যাওয়া, তীর্থযাত্রা, ধর্মীয় সমাবেশ সবই জরুরি, কিন্তু এসবের জন্য আরও কয়েকটি মাস অপেক্ষা করাই যায়। টিকাকরণ ছাড়াই জনসমাবেশে অনুমতি দেওয়া হলে তা তৃতীয় ঢেউকে নিশ্চিতভাবে ত্বরান্বিত করবে, আগামী দু তিন মাসের মধ্যেই তা আছড়ে পড়বে, এ সময়ে আমাদের আরও সচেতন হওয়া জরুরি। আইএমএর মতে এই পরিস্থিতিতে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই মর্মে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলোর কাছে তারা আবেদন জানিয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রশাসন এবং জনসাধারণের পক্ষ থেকে যে অসতর্কতার ছবি উঠে আসছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সর্বভারতীয় চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ।
বলছিলেন আমাদের প্রতিনিধি। আফগানিস্তানে গতরাতের সংঘর্ষে 271 জন তালেবান সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলা হয়েছে, নানগারহার, ওয়ার্দাক, খোস্ত, কান্দাহার ও ফারাহ সহ আরও কয়েকটি প্রদেশে বিমান ও স্থল অভিযানে 271 তালেবান সদস্য নিহত ও 162 জন আহত হয়েছে। এদিকে গতরাতে গজনি প্রদেশের প্রধান শহরের অদূরবর্তী একটি এলাকা তালেবান দখল করে নিয়েছে বলে আফগান নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে। গজনি শহরেও তারা হামলা চালাচ্ছে, তবে আফগান সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এছাড়া আজ সকালে পাকতিয়া প্রদেশের প্রধান শহরে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে এক পুলিশ প্রাণ হারিয়েছে। আফগানিস্তানে আলোচনা প্রক্রিয়া থমকে যাবার পাশাপাশি মার্কিন সেনা প্রত্যাহার চূড়ান্ত পর্যায়ে পৌঁছার একই সময়ে তালেবান গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে এবং নতুন এলাকার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। এদিকে আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাবুলে নিযুক্ত পাক রাষ্ট্রদূতের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আমান বলেছেন, ইসলামাবাদ আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে উদ্বিগ্ন হয়ে থাকলে পাকিস্তানের উচিত তালেবানকে পৃষ্ঠপোষকতা দেওয়া বন্ধ করা। তালেবানের অগ্রাভিযান প্রতিহত করার কাজে আফগান নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করতে দেশটির বিভিন্ন এলাকায় যে গণ প্রতিরোধ বাহিনী গঠিত হয়েছে তাকে সম্প্রতি পাকিস্তানি রাষ্ট্রদূত মনসুর আহমেদ খান মিলিশিয়া বাহিনী বলে অভিহিত করেছিলেন। এ সম্পর্কে ফুয়াদ আমান বলেন, আফগান নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার জন্য যে স্বেচ্ছাসেবী বাহিনী গড়ে উঠেছে তারা মিলিশিয়া নয় বরং সাধারণ মানুষ, দেশের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা এবং দেশ রক্ষার কাজে তারা অস্ত্র হাতে তুলে নিয়েছেন। ওদিকে আফগানিস্তানের তালেবান গোষ্ঠী সেদেশের সঙ্গে চীনের একমাত্র সীমান্ত শহর ওয়াখানের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। আফগানিস্তানের বাদাকশান প্রদেশের গভর্নিং কাউন্সিলের সদস্য আবদুল্লাহ নাজি নাজারি এই খবর জানিয়েছেন। তিনি জানিয়েছেন, বাদাকশান প্রদেশে তালেবান তাদের অগ্রাভিযান অব্যাহত রেখেছে এবং তারা চীনের সিনকিয়াং প্রদেশের সীমান্তবর্তী এলাকায় পৌঁছে গেছে। তিনি বলেন, ওয়াখান জেলায় মোতায়েন আফগান সরকারি সেনারা তাজিকিস্তানে পালিয়ে গেছে এবং শহরটি বিনা যুদ্ধে দখল করে নিয়েছে তালেবান। হিন্দুকুশ পর্বতমালায় সমুদ্র পৃষ্ঠ থেকে 4,923 মিটার উঁচুতে অবস্থিত দুর্গম পাহাড়ি পথ ওয়াখিজির পাস হচ্ছে আফগানিস্তান এবং চীনের মধ্যে যাতায়াতের একমাত্র পথ। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের প্রান্তসীমায় এটির অবস্থান বলে এটির নিরাপত্তা বেজিংয়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। তেহরানে নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত ক্রিস্টিনা রেডিকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে তলব করার কারণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
তেহরানে নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত ক্রিস্টিনা রেডিকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের ইসলামী শাসন ব্যবস্থা বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিনে খালক বা এমকেও গোষ্ঠীর সম্মেলনে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জেনেজ জেন্সার অংশগ্রহণ করার প্রতিবাদে ওই রাষ্ট্রদূতকে তলব করা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর অনাকাঙ্ক্ষিত আচরণের প্রতিবাদ জানানোর জন্য রোববার বিকেলে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলকে ফোন করেন। তিনি জেন্সার অগ্রহণযোগ্য বক্তব্যের ব্যাখ্যা দাবি করার পাশাপাশি তার বক্তব্যের ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করার জন্য ইইউর প্রতি আহ্বান জানান। এ সময় স্লোভেনিয়ার সরকার প্রধানের বক্তব্যে দুঃখ প্রকাশ করে জারিফ বলেন, তার এই বক্তব্যে ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইইউর আনুষ্ঠানিক অবস্থান প্রতিফলিত হয়নি। শনিবার আলবেনিয়ায় এমকেও সন্ত্রাসী গোষ্ঠীর একটি ক্যাম্পে ইরান বিরোধী বৈঠকের আয়োজন করা হয়। এতে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের কয়েকজন ভাড়াটে আইন প্রণেতা বক্তব্য রাখেন। স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এই বৈঠকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। এসব বক্তব্যে ইরানের ইসলামী শাসন ব্যবস্থাকে আক্রমণ করে কিছু ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করা হয়। স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জেনেজ জেন্সা গত 1 জুলাই ইউরোপীয় ইউনিয়নের মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিনে খালক বা এমকেও গোষ্ঠীর সম্মেলনে উপস্থিত হয়ে ইরানের বিরুদ্ধে বেশ কিছু ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেন। সম্মেলনে উপস্থিত সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানে হাজার হাজার মানুষকে হত্যায় ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিনে খালক বা এমকেও গোষ্ঠীর ভূমিকার প্রশংসা করেন। পাশ্চাত্যের দেশগুলোর অর্থ সহায়তায় ইরান বিরোধী এই সন্ত্রাসী গোষ্ঠী প্রায় বিভিন্ন দেশে এ ধরনের সমাবেশ আয়োজন করে। ইরানের রাজনৈতিক বিশ্লেষক পার্সা জাফারি মানবাধিকার বিষয়ে ইউরোপের দ্বিমুখী নীতির কথা উল্লেখ করে বলেছেন, ইউরোপীয়রা শুধুমাত্র তাদের নিজস্ব স্বার্থ রক্ষার জন্য মানবাধিকার বিষয়টিকে অন্য দেশের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এ অবস্থায় ইরানে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলা ইউরোপের মানায় না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা সংক্রমণ ঠেকাতে চলছে কঠোর লকডাউন, কিন্তু এতে করোনা নিয়ন্ত্রণ তো হচ্ছেই না, বরং এর মধ্যেও বাড়ছে কোভিড-19 আক্রান্ত মানুষের সংখ্যা এবং সেই সঙ্গে বাড়ছে মৃত্যু। এরই পরিপ্রেক্ষিতে চলমান বিধিনিষেধ আরও কঠোর করার ব্যাপারে পরামর্শ দিয়েছেন কোনো কোনো বিশেষজ্ঞ। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা সংক্রমণ ঠেকাতে চলছে কঠোর লকডাউনের নামে নানা রকম বিধিনিষেধ, এর মধ্যেও বাড়ছে কোভিড-19 আক্রান্ত রোগীর সংখ্যা। বাড়ছে মৃত্যু। টানা লকডাউনের 11তম দিনে গতকাল রোববার আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ছিল এযাবৎকালের সর্বোচ্চ। সরকারের স্বাস্থ্য অধিদপ্তর গতকাল রোববার সারা দেশে করোনায় 230 জনের মৃত্যু এবং 11,874 জন নতুন রোগী শনাক্তের তথ্য দিয়েছে। আর গতকালই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে মৃত্যুর দিক থেকে এখন বিশ্বের শীর্ষ 10টি দেশের একটি হচ্ছে বাংলাদেশ। এদিকে দেশ জুড়ে চলমান কঠোর বিধিনিষেধের সময় যানবাহন এবং লোক চলাচল নিয়ন্ত্রণ করতে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রাম সহ বড় শহরগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।
আমরা বরাবরের মতো আপনারা জানেন কঠোর লকডাউন শুরু হয়েছে 1 তারিখ থেকে আজকে 12তম দিনে এসে আমরা জেলা প্রশাসন চট্টগ্রাম থেকে প্রতিদিনই সকাল বিকাল সন্ধ্যায় আপনার 5টি টিমে করে 5টি সকালে 5টি বিকালে 5টি সন্ধ্যায় অভিযান পরিচালিত হচ্ছে। তো যারা গাড়ি নিয়ে বের হচ্ছেন এবং রাস্তায় যারা অপ্রয়োজনে বের হচ্ছেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। আজকে সকাল থেকে আমরা যে অভিযানে দেখছি যারা প্রয়োজনে বের হয়েছেন তাদেরকে আমরা আইডেন্টিটি কার্ড দেখে ছাড়ছি, কিন্তু প্রয়োজন ছাড়া এরকম খুবই কম বের হয়েছেন তাদেরকে আমরা শাস্তির আওতায় নিয়ে আসছি।
কিন্তু এরপরও সবকিছু উপেক্ষা করেই ঈদুল আজহাকে সামনে রেখে এবং শহরে আয় রোজগারের উপায় না পেয়েও গ্রামে ফিরে যাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
করোনার কারণে অফিস আদালত সবকিছু চলাচল, মানুষকে ঘর থেকে বাইরে দিচ্ছে না, সেই কারণে ধরেন খাইতে পারতেছি না, আমরা পেটে ভাত পাচ্ছি না, সেই কারণে আমরা দেশে চলে যাচ্ছি আর কি।
তবে বাইরের জেলাগুলোতেও এবং গ্রামাঞ্চলে করোনার ক্রম অবনতিশীল পরিস্থিতিতে খোদ স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে এভাবে চলতে থাকলে খুব তাড়াতাড়ি পরিস্থিতি করুণ হয়ে যাবে। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক রোবেদ আমিন স্বীকার করেছেন যে হারে দেশের সংক্রমণ বাড়ছে তাতে আগামী 7-10 দিন পর আর হাসপাতালে বেড পাওয়া যাবে না। ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় অতি গুরুতর এবং জরুরি ছাড়া অন্যান্য সাধারণ রোগী ভর্তি স্থগিত করা হয়েছে, বন্ধ রাখা হয়েছে রুটিন অপারেশন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার আফতাবুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে আজকেই গণমাধ্যমকে জানিয়েছেন হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে যারা বাড়িতে থেকে চিকিৎসা নিলে সমস্যা হবে না তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়ে বাড়িতে চিকিৎসা নেবার জন্য ছাড়পত্র দেওয়া হচ্ছে। পরিস্থিতির উন্নতি হলে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হলো সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে আপনাদের চিঠিপত্রের আসর নিয়ে সাজানো অনুষ্ঠান প্রিয়জন।
প্রিয়জন, শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রত্যেক সপ্তাহের মতো আজও আপনাদের সাথে আছি আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। আসরের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহর সামনে লজ্জাবোধ করো যেভাবে তোমরা তোমাদের জাতির মাঝে ন্যায়নিষ্ঠ লোকদের সামনে লজ্জাবোধ করে থাকো।
খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস শুনলাম, আমরা সবাই তা মেনে চলার চেষ্টা করব, এ কামনা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি এসেছে ভারতের আসামের বরপেটা জেলার কান্দুলিয়ার সকাল সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাব থেকে, আর পাঠিয়েছেন আব্দুস সালাম সিদ্দিক।
যতটুকু আমার মনে পড়ছে, বহুদিন পরে শ্রোতা বন্ধুর চিঠি পেলাম, একসময় তিনি নিয়মিত চিঠি লিখতেন।
হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, তার চিঠিতে প্রেরকের তালিকায় লেখা থাকত আব্দুস সালাম সিদ্দিক, জোহরা খাতুন, লিপি ও রোজি। লিপি ও রোজি আব্দুস সালাম ভাইয়ের দুই মেয়ে আর জোহরা খাতুন হচ্ছেন তার সহধর্মিনী।
আশরাফ ভাই দেখছি অনেক কিছু মনে রেখেছেন। তো যাই হোক, আমি বরং আব্দুস সালাম সিদ্দিক ভাইয়ের চিঠিটি পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, আমার দৃষ্টিতে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান হল আমার কোরানো মানিক সাত রাজার থন। সেই জন্মযাতনার দুই বছর পর 1984 সালের কোনো এক জ্যোৎস্না বিধত রাতে বাড়ির আঙিনায় বসে কুড়িয়ে পেয়েছি। আজ সে রূপালী জয়ন্তী পেরিয়ে স্বর্ণ জয়ন্তীর জয়ধ্বনির দিকে ধাবমান। শৈশব কৈশোর পেরিয়ে প্রাপ্তবয়স্ক মহিরুহ রূপে জজল্যমান। এতগুলো বছর মজলুম নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে থেকে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে বিবেচিত হয়েছে, তাই রেডিও তেহরানের এত আকাশ ছোঁয়া খ্যাতি।
রেডিও তেহরান সম্পর্কে ব্যতিক্রম ধর্মী মূল্যায়নের জন্য আব্দুস সালাম সিদ্দিক ভাইকে ধন্যবাদ। আশা করি এখন থেকে নিয়মিত লিখবেন। ভারতের পর এবার বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বন্ধন অ্যান্ড লাকি শ্রোতা সংঘ থেকে আসা একটি মেইলের দিকে নজর দিচ্ছি। এটি পাঠিয়েছেন ক্লাব সভাপতি নজরুল ইসলাম। বর্ষা স্নাত প্রকৃতির এক নির্মল পরিবেশ থেকে রেডিও তেহরানের কর্মী ও কলাকুশলীদেরকে প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা জানাবার পর তিনি চিঠিটি শুরু করেছেন। লিখেছেন, গত 20 জুন তারিখের আদর্শ মানুষ করার কৌশল শীর্ষক আলোচনাটি আমার মনোযোগকে দারুণভাবে আকৃষ্ট করেছে। স্নেহ ভালোবাসার মর্ম কথা ওই দিন আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি। এত গঠনমূলক আলোচনা কার না ভালো লাগে। আশা করি এ ধরনের দার্শনিক ও জ্ঞানগর্ভ আলোচনা ভবিষ্যতেও শুনতে পাব।
আদর্শ মানুষ গড়ার কৌশল অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। চিঠি আর মতামতের জন্য নজরুল ইসলাম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরের চিঠিটি এসেছে কিশোরগঞ্জের ভুবিরচর গ্রাম থেকে, আর পাঠিয়েছেন IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আতিক। বর্ষার রিমঝিম ও বৃষ্টি ভেজা কদম ফুলের শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, মুসলিম বিশ্বের অন্যতম প্রতিনিধি হিসেবে সমসাময়িক শক্তিগুলোর অন্যতম ইরান ফিলিস্তিনের গাজা উপত্যকায় সন্ত্রাসী ও ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন, নিরীহ ফিলিস্তিনিদের পক্ষে জনমত তৈরি এবং তাদের সর্বাত্মক সহযোগিতা তারই প্রমাণ। শুধু তাই নয়, লেবানন, সিরিয়া, ইয়েমেন ও ইরাকের অসহায় মুসলমানদের নানাভাবে সহায়তা অব্যাহত রেখেছে ইরান। আর এই সংবাদ পরিবেশন করে মুসলিম বিশ্বের মধ্যে ভ্রাতৃত্ববোধ তৈরিতে অনন্য ভূমিকা রেখে চলেছে রেডিও তেহরান।
ভাই আতিকুল ইসলাম, নির্যাতিত ও বিপদগ্রস্ত মুসলিম দেশগুলোতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সহায়তা এবং রেডিও তেহরানের ভূমিকার বিষয়টি তুলে ধরাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আচ্ছা, বেশ কিছু চিঠির জবাব তো দেয়া হলো, এবার আমরা ভারতের এক শ্রোতা বন্ধুর সঙ্গে সরাসরি কথা বলবো। এ মুহূর্তে যিনি আমাদের সাথে আছেন, প্রথমেই তার পরিচয় জানা যাক।
আমার নাম হচ্ছে নিজামুদ্দিন শেখ। আমি মুর্শিদাবাদের নওপাড়া গ্রামে, একটা প্রত্যন্ত গ্রাম, এখানে বসবাস করি। আমি পেশাগত দিকে একজন স্কুল শিক্ষক।
ভাই নিজামুদ্দিন শেখ, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাচ্ছি, আপনি কবে থেকে রেডিও তেহরান শুনছেন এবং কিভাবে এ বেতারের সন্ধান পেলেন?
আমি রেডিও তেহরান 80-এর দশকে মোটামুটি মাঝামাঝি হবে, ওই 85-84-85 এরকম হবে সম্ভব সালটা যদি মনে নেই। ওই অন্যান্য বেতার কেন্দ্রের ওই নখ ঘোরাতে ঘোরাতে হঠাৎ করে রেডিও তেহরান আবিষ্কার করেছিলাম। তখন কলেজ ছিল, 86-85 কলেজ ছাত্র ছিলাম। মাঝে যখন ওই শিক্ষকতার সঙ্গে জড়িয়ে গেলাম বা সাংস্কৃতিক বিভিন্ন কাজে, তারপরে মাঝে অনেকটা দিন শোনা হয়েছিল না, পরে আবার নিয়মিত এখন শুনছি বলতে পারেন।
আপনি দীর্ঘদিন ধরে আমাদের অনুষ্ঠান শুনছেন, পাশাপাশি অন্যান্য বেতারের অনুষ্ঠানও শুনে থাকেন, তো রেডিও তেহরানের এমন কিছু বৈশিষ্ট্যের কথা বলুন যা অন্যান্য আন্তর্জাতিক বেতার থেকে ব্যতিক্রম?
রেডিও তেহরান জেলার সংবাদ, সে সংবাদটা আমার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে হয়, কেননা এর নিরপেক্ষতা অন্যান্য বেতারের দিক থেকে অনেকটাই এগিয়ে নিরপেক্ষের দিক থেকে। আর একটা যেটা ব্যতিক্রম ধর্মী, বিশেষ করে মুসলিম বিশ্বে রেডিও তেহরান ছাড়া মুসলিম বিশ্বের কোন খবরাখবর আমরা সঠিকভাবে অন্য কোনো বেতার থেকে পাই না, যেটা একমাত্র যার জন্য রেডিও তেহরানকে আমি প্রথম থেকেই ভালোবাসি। যখন ইরান ইরাক যুদ্ধ চলছিল, চাপিয়ে দেওয়ার যুদ্ধ, সেই সময় থেকে আমি ইরানকেই বেশি ভালোবাসি এবং তখন থেকে আমি শুনি রেডিও তেহরান।
আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে রেডিও তেহরান বেশ কিছু শ্রোতাবান্ধব কর্মসূচি হাতে নিয়েছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
শ্রোতাবান্ধব কর্মসূচি যেটা রেডিও তেহরান নিয়েছে, বিশেষ করে শ্রোতাদের ধরে রাখার জন্য, শ্রোতাদের চাহিদাকে যেমন গুরুত্ব দিতে হবে তেমনি শ্রোতারাও আর কি বেতারের প্রতি আকৃষ্ট হবে, রেডিও তেহরান সেটাকে যথাযথ গুরুত্ব দেয়। বিশেষ করে তারা কি ধরনের অনুষ্ঠান পেতে চাইছে, কি ধরনের ফিডব্যাক পেতে চাইছে রেডিও তেহরান থেকে, সেগুলো রেডিও তেহরান গুরুত্ব দেয়। বিশেষ করে শ্রোতাদের মতামত গুলো, যেগুলো শ্রোতারা তাদের অনুষ্ঠান সম্পর্কে মতামত পাঠায়, সেগুলোকে যথাযথ মূল্যায়ন করে রেডিও তেহরান এবং সেগুলা শ্রোতাদের মাঝে আবার তাদের ওয়েবসাইটে এবং বেতারের মাধ্যমে সেগুলো আবার তুলে ধরে। অন্যান্য বেতার গুলো তো আস্তে আস্তে মানে শর্টের দিক থেকে তো ওরা অবলুপ্ত হয়ে গেছে, এখন রেডিও তেহরান সেখানে আর কি যথাযথভাবে শ্রোতাদের মূল্যায়ন করে এবং শ্রোতাদের মতামতকে গুরুত্ব দেয়।
সবশেষে রেডিও তেহরানের অনুষ্ঠান সম্পর্কে কোনো প্রস্তাব বা পরামর্শ থাকলে আপনি তা দিতে পারেন?
অনুষ্ঠান বলতে সবগুলোই ভালো লাগে, কিন্তু আমি একটা জিনিস এখানে লক্ষ্য করি যে আপনাদের অনুষ্ঠান যখন শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে, তখন একই সূরা ঠিক এক সপ্তাহ অন্তর পর পর একই সূরাগুলো তেলাওয়াত তরজমা করা হয়। প্রতিদিন নিত্য নতুন সূরা তেলাওয়াত এবং তরজমা যদি হয় তাহলে আমার মনে হয় ভালো হয়।
তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেয় ভাই নিজামুদ্দিন শেখ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদাত হোসেন পাঠিয়েছেন এবারের মেটি। সালাম, প্রীতি ও শুভেচ্ছা জানানোর পর তিনি ইরানের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কয়েকটি প্রশ্ন করেছেন। জানতে চেয়েছেন ইরানে প্রাথমিক শিক্ষা কি বাধ্যতামূলক, কত বছর পর্যন্ত প্রাথমিক শিক্ষা বিবেচনা করা হয়, সেই সাথে আরও জানতে চাই ইরানে শিক্ষার হার কত শতাংশ, তার মধ্যে পুরুষ ও নারী শিক্ষার হারের মধ্যে পার্থক্য কেমন।
ভাই শাহাদাত হোসেন, আপনার প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক ডক্টর সোহেল আহমেদ।
ইসলামী প্রজাতন্ত্র ইরানে বর্তমানে শিক্ষার হার হচ্ছে 96.6%। বিপ্লবের আগে এই হার ছিল মাত্র 48.8%। গত 40 বছরে শিক্ষার হার প্রায় 50% বেড়েছে। মহিলাদের মধ্যে শিক্ষার হার হচ্ছে 95%, অর্থাৎ নারী ও পুরুষের মধ্যে শিক্ষার হারের পার্থক্য হচ্ছে 2.6% প্রায়। এছাড়া ইসলামী প্রজাতন্ত্র ইরানে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক। ইরানে 6 বছর পূর্ণ করে একটি শিশু প্রথম শ্রেণীতে স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পায়। এরপর 6 বছর অর্থাৎ ষষ্ঠ শ্রেণী পর্যন্ত শিক্ষাকে প্রাথমিক শিক্ষা ধরা হয়, সপ্তম শ্রেণী থেকে মাধ্যমিক শিক্ষা গণ্য করা হয়।
প্রশ্ন করার জন্য শাহাদাত ভাইকে আর উত্তর দেওয়ার জন্য সোহেল আহমেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। প্রশ্নোত্তরের পর আবারও নজর দিচ্ছে চিঠিপত্রের দিকে। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপি থেকে মোহাম্মদ হাফিজুর রহমানের বেশ কিছু মেইল আমাদের হাতে এসে পৌঁছেছে। একটি মেইলে তিনি লিখেছেন, নিয়মিত শ্রোতা দর্শক হিসেবে আমার প্রিয় রেডিও তেহরান, দর্শক বলার অবশ্য যথেষ্ট কারণ আছে, এখন আর শুধু শোনা নয় দেখছিও। ওয়েবসাইট, ফেসবুক আর ইউটিউবে রাখা নানা ভিডিও দেখে আমি ভীষণভাবে আপ্লুত। সেই সাথে ওয়েবসাইটে এক মাসের পুরো অনুষ্ঠান রাখা থাকে। রেডিও তেহরান বাংলা বিভাগ অনুষ্ঠান শোনা ও দেখার বিরাট একটা সুযোগ আমাদের করে দিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইউটিউবে রেডিও তেহরানের লাইভ অনুষ্ঠানের সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো বলে এ শ্রোতাবন্ধু জানিয়েছেন।
ইউটিউবে আমাদের লাইভ অনুষ্ঠান ভালো শোনা যাচ্ছে, এটা অনেক আনন্দের খবর। ইউটিউবে যারা রেডিও তেহরানের লাইভ অনুষ্ঠান শুনতে চান, তারা ভিজিট করতে পারেন এই চ্যানেলে youtube.com/radiotehranbangla1982।
আসরের এবারের মেইলটি এসেছে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ বালাপাড়া থেকে, আর পাঠিয়েছেন রায় শ্রোতা ক্লাবের সাধারণ সম্পাদক হরিদাস রায়। তিনি এ চিঠিতে তাদের ক্লাবের তথ্য সম্বলিত দুটি পিডিএফ ফাইল পাঠিয়েছেন, সেই সাথে অনুরোধ করেছেন রেডিও তেহরান থেকে যেন ক্লাবটির নিবন্ধন দেওয়া হয়।
ক্লাবের নিবন্ধনের আবেদনটির জন্য হরিদাস রায়, আপনাকে ধন্যবাদ। তবে বর্তমানে রেডিও তেহরান ক্লাব নিবন্ধন দিচ্ছে না, ভবিষ্যতে যখন দেয়া হবে তখন আপনারা নিশ্চয়ই পাবেন। অবশ্য চলতি বছর আমরা তিনটি ক্লাবকে শ্রেষ্ঠ শ্রোতা ক্লাবের স্বীকৃতি দিতে যাচ্ছি, আপনারা এতে অংশ নিতে পারেন।
ঝিনাইদহের কালীগঞ্জ থানার প্রত্যাশা বেতার শ্রোতা সংঘের সভাপতি এস এম সবেদ আলী পাঠিয়েছেন পরের মেলটি। বৃষ্টিস্নাত কদম ফুলের শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, কিছুদিন আগে রেডিও তেহরানের বিশ্ব সংবাদে ইরানের দূর নিয়ন্ত্রিত সার্জারি করার কথা জানলাম। আরও জানলাম এই টেলি সার্জারির কাজে ব্যবহৃত হয়েছে সিনা রোবট। ইরানের এই সাফল্যে আমি মহা খুশি। চিঠির শেষাংশে তিনি উল্লেখ করেছেন, একবার রেডিও তেহরানের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েও আজ পর্যন্ত পুরস্কার হাতে পাননি।
এস এম সবেদ আলী ভাইয়ের অবগতির জন্য জানাচ্ছি যে করোনা মহামারীর কারণে বাংলাদেশ ও ভারতের সঙ্গে ইরানের ডাক যোগাযোগ দীর্ঘদিন ধরে বন্ধ আছে। একই কারণে রেডিও তেহরানের কর্মীরাও দেশে যেতে পারছেন না, সেজন্য কুইজ প্রতিযোগিতার পুরস্কার পাঠানো সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে বিজয়ীদের সবাই পুরস্কার পেয়ে যাবেন ইনশাল্লাহ। আসরের শেষ চিঠিটি ক্লাব কার্যক্রম সম্পর্কে, এটি এসেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব বাংলাদেশের সিলেট জেলা শাখা থেকে। এতে বলা হয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানাতে গত 25 জুন বিকেল 4টায় সিলেট কোম্পানিগঞ্জ উপজেলায় একটি বিশেষ আলোচনার সভার আয়োজন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব এর সিলেট জেলা শাখা। ক্লাবের সভাপতি মোহাম্মদ চান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রেডিও অ্যাক্টিভিস্ট ও ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল।
সাউথ এশিয়া রেডিও ক্লাবের সিলেট জেলা শাখাকে ধন্যবাদ এমন একটি সময় উপযোগী কর্মসূচি পালন করার জন্য। অনুষ্ঠানের এবারে কয়েকজন ডিএক্সের বন্ধুর নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি, যারা আমাদের অনুষ্ঠান শুনে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এস এম নাজিমুদ্দিন, পশ্চিম মেদিনীপুর থেকে সিদ্ধার্থ ভট্টাচার্য, দক্ষিণ দিনাজপুর থেকে বিধানচন্দ্র সেনাল, পূর্ব বর্ধমান থেকে হাফিজুর রহমান, ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন, নয়াদিল্লি থেকে জয়ন্ত চক্রবর্তী, বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে শাহাদাত হোসেন এবং টাঙ্গাইল থেকে আবু তাহের।
যারা অনুষ্ঠান শোনার পাশাপাশি কষ্ট করে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজও অনুষ্ঠান শেষ করব একটি গান শুনিয়ে। হাবিবি শিরোনামের গানটির কথা ও সুর আশরাফ বিন আব্দুল হকের, আর গিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় নাশিদ শিল্পী ইকবাল এইচ জে।
তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে।
نبي العربي حبيبي روحي حبيبي قلبي حبيب الله نبي العربي هو ابن عبد الله ومبعوث بوحي الله هو ابن عبد الله ومبعوث بوحي الله هو خاتم النبيين الصلاة والسلام عليه حبيبي الصلاة والسلام عليك حبيبي 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 روحي حافي والي قلبي يا حبيبي يا قدوتي يا محمد يا شفيع يا أحمد أنت خير المرسلين يا رحمة للعالمين رحمة للعالمين
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
প্রান্তিক আয়োজন এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 12 জুলাই সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। শিক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বাগ্রে খুলে দেওয়া উচিত, ইউনিসেফ, ইউনেস্কো, মানব জমিন। 100 কোটির মাইল ফলকে কৃষি পণ্যের রপ্তানি আয় প্রথম আলো। ভাটারায় 43 লাখ টাকার জাল নোট সহ আটক 5, ইত্তেফাক। লকডাউন শিথিলের ভাবনা, চালু হতে পারে বাস, কালের কণ্ঠ। সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত, যুগান্তর পত্রিকার খবর। বাংলাদেশ প্রতিদিন লিখেছে, ভারতকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক ব্লক তৈরির পথে চীন। ভারতের শিরোনাম, কবে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন, সময়সূচি ঘোষণা স্পিকারের, আনন্দবাজার পত্রিকা। 21শে চমক, তৃণমূলে যোগ দিচ্ছেন শত্রুঘ্ন সিনহা। আজকাল স্মার্ট ফোনের অতিরিক্ত ব্যবহারে স্নায়ুতে বাড়ে চাপ, আশঙ্কার কথা শোনালেন বিশেষজ্ঞরা। সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। রূপগঞ্জ ট্র্যাজেডির ফলো আপ খবরে আজকের প্রথম আলোর শিরোনাম হচ্ছে, 48 মরদেহ শনাক্তে 66 জনের নমুনা সংগ্রহ। তারা কোটি কোটি টাকার মালিক, বিচার কি আর হবে, লাশটা চাই। একথা বলেছেন রাজীব। রাজীব এবং তার স্ত্রী দুজনই চাকরি করত ওই কারখানায়। শিফট শেষ, টিফিন করতে সে বাইরে এসেছিল, সে সময় আগুন ধরে যায়।
চেষ্টা করেও ভেতরে ঢুকতে পারেনি। তারপর লাশের জন্য ঢাকা মেডিকেলের মর্গের সামনে, 4 বছরের শিশু রাফিনের অপেক্ষা মায়ের জন্যে। কিন্তু শিশুটি জানে না তার মা আর কখনো ফিরে আসবে না। প্রথম আলোর একটি প্রতিবেদনে মর্মান্তিক এ ছবি উঠে এসেছে। করোনার খবর যুগান্তর লিখেছে, খুলনাতে করোনায় কেড়ে নিল আরো 48 প্রাণ। বরিশালে 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে। এদিকে দেশে সিনোফার্মার ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে আজ, কাল মডার্নার টিকা। এদিকে চলছে কঠোর বিধিনিষেধ, তবু রাস্তায় যানজট, এ খবরটি ইত্তেফাকের। খবরে লেখা হয়েছে, করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে দেশে চলছে 14 দিনের কঠোর বিধিনিষেধ, কিন্তু দিন যতই যাচ্ছে ততই ঢিলে ঢালা ভাব দেখা যাচ্ছে বিধিনিষেধ মানার ক্ষেত্রে। বিধিনিষেধের 12তম দিন আজ সোমবার, সড়কে বেড়েছে গাড়ির চাপ, সেই সঙ্গে অবাধে চলাচল করেছে মানুষ। মানবজমিন লিখেছে, করোনায় করুণ পরিস্থিতির শঙ্কা। দেশে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, প্রতিদিনই আগের রেকর্ড ভেঙে নয়া রেকর্ড সৃষ্টি হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বাগ্রে খুলে দেয়া উচিত, ইউনিসেফ ইউনেস্কো মানবজমিনের শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে। দীর্ঘ প্রায় 18 মাস ধরে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো সর্বাগ্রে খুলে দেয়া উচিত বলে মন্তব্য করেছে ইউনিসেফ ইউনেস্কো। আজ ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর ও ইউনেস্কোর মহাপরিচালক অন্ড্রে অ্যাজুল এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন। বিবৃতিতে বলা হয়, করোনা মহামারী শুরু হওয়ার পর 18 মাস পেরিয়ে গেছে এবং লাখো শিশুর পড়াশোনা ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত বিশ্বের 19টি দেশে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। এর ফলে 15 কোটি 60 লাখেরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এটা চলতে পারে না। বন্ধের ক্ষেত্রে স্কুলগুলো সবার শেষে এবং পুনরায় খোলার ক্ষেত্রে সর্বাগ্রে থাকা উচিত। 100 কোটির মাইল ফলকে কৃষি পণ্যের রপ্তানি আয়, প্রথম আলোর এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে। করোনা মহামারীর মধ্যেই 1 বিলিয়ন বা $100 কোটি রপ্তানি আয়ের মাইল ফলকে পৌঁছে গেছে কৃষি পণ্য। বিদায়ী অর্থ বছরে বাংলাদেশ থেকে $102.81 কোটি কৃষি পণ্য রপ্তানি হয়েছে, তার মধ্যে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের হিস্যাই বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো তথ্য অনুযায়ী 10 বছর আগেও কৃষি পণ্যের রপ্তানি আয় ছিল মাত্র $40 কোটি, 4 বছর ধরে খাতটির রপ্তানি আয় বেড়েছে। সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত, যুগান্তরের শিরোনামের খবরে লেখা হয়েছে। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তের বিপরীতে ভারতের হিঙ্গলগঞ্জে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার রাতে বিএসএফ এর হিঙ্গলগঞ্জ ক্যাম্প সদস্যদের গুলিতে ঘোষপাড়া গ্রামে নিহত হন তিনি। নিহতের মরদেহ বিএসএফ এর কাছে রয়েছে বলে জানা গেছে। নিহত যুবকের নাম আব্দুর রাজ্জাক। স্থানীয়রা জানান, রাজ্জাক একজন গরু ব্যবসায়ী, গরু কিনতে তিনি অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। বিধায়কদের নিয়ে দিল্লি যেতে চান শুভেন্দু, রাজ্যের বিরুদ্ধে নালিশ জানানোর কর্মসূচি, আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে। জুলাই মাসেই বাংলার বিজেপি বিধায়কদের একটি দল নিয়ে দিল্লি যেতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপি সূত্রের খবরে বলা হয়েছে, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রাজ্য নিজের বলে চালানোর অভিযোগ নিয়ে কেন্দ্রের কাছে দরবার করার পরিকল্পনা নিয়েছেন তিনি। গত শনিবার দলীয় বিধায়কদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন তিনি। ওই বৈঠকে নতুন এই পরিকল্পনার কথা জানিয়েছেন শুভেন্দু। বাংলায় কোন কোন কেন্দ্রীয় প্রকল্পের অর্থ ব্যবহার করে রাজ্য সরকার নিজেদের প্রকল্প বলে চালাচ্ছে তা নিয়ে অভিযোগ জানানো হবে। একই সঙ্গে রাজ্যে ভোটের পরে যেভাবে সন্ত্রাস চলছে সে বিষয়েও অভিযোগ জানানো হবে। পরিস্থিতি বুঝতে উত্তর পূর্বের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে। দেশে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে করোনা সংক্রমণ, কমছে দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা, তবে অসম সহ উত্তর পূর্বের রাজ্যগুলি চিন্তা বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকারের। এ সময় করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে দেশের উত্তর পূর্বের রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে আগামীকাল সকাল 11টায় বৈঠকে বসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। স্মার্ট ফোনের অতিরিক্ত ব্যবহারে স্নায়ুতে বাড়ে চাপ, আশঙ্কার কথা শোনালেন বিশেষজ্ঞরা। সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে লেখা হয়েছে, অবশ হয়ে গেছে হাত, চামচ তুলতে পারছেন না, বছর ১৬র পারমিতা। দিন সাতেক ধরে সোম দত্তার কনুইতে চিনচিনে ব্যথা, এমন সব অসুখ নিয়ে ভিড় বাড়ছে শহরের হাসপাতালগুলোতে। রোগীদের পরীক্ষা করে চিকিৎসকরা বলছেন স্নায়ুর অসুখ, মাত্র ১৬-১৭। সূত্র খুঁজতে গিয়ে ভিলেন চিনতে পেরেছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা, তা হল হাতের স্মার্টফোন। করোনা আবহে বন্ধ স্কুল কলেজ, মোবাইলেই চলছে পড়াশোনা, বাইরে বেরোনো বন্ধ, ঘরবন্দি কিশোর কিশোরীর মোবাইল আসক্তির মাশুল দিচ্ছে স্নায়ু। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবার সংক্ষিপ্ত সংবাদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, বসনিয়া হার্জেগোভিনার স্বাধীনতার সময় থেকে দেশটির নির্যাতিত জনগণের পাশে থাকতে পেরে তার দেশ গর্ববোধ করে। দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজকে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে চীনের সামরিক বাহিনী। জাতীয় নিরাপত্তার বিষয়ে আপোষ করবে না ইরান। তেহরানে নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর তলব। বাংলাদেশের রাজধানীতে ১৯টি পশুর হাট বসানোর সিদ্ধান্ত, আসন্ন ঈদ উল আজহা উদযাপন উপলক্ষে চলমান লকডাউন শিথিল করার ঘোষণা, এবং ভারতে করোনা মহামারীর তৃতীয় ঢেউ অনিবার্য বলে জানালো চিকিৎসকদের সংগঠন। স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শিথিলতার সমালোচনা। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.